আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে দেখছেন আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান তাবিয়াগণের বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আজও আমরা একজন চমৎকার ব্যক্তির জীবনী শুনব, যার জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয়। তিনি তার জীবনকে কিভাবে অতিবাহিত করেছেন ইলমে দ্বীনের জন্য, দ্বীনকে প্রচার করার জন্য, এবং জুহুদ ও তাকওয়ার ক্ষেত্রে তিনি কতটা অগ্রগামী ছিলেন, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে শুনব। তবে আসুন এর পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নার, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে সে জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। আজ যেই মহান মনীষীর জীবনী আমরা শুনব তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা আমির বিন আব্দুল্লাহ তামিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আমির বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি মূলত নজদ অঞ্চলের তামিমি গোত্রের একজন ব্যক্তি ছিলেন। আর পরবর্তী জীবন তিনি বসরায় অতিবাহিত করেছেন। এরপরও তিনি অন্য এক জায়গায় তিনি হিজরত করে চলে যান, সেখানে কি তিনি তার বাকি জীবনটা তিনি অতিবাহিত করেন। আমরা শুনব তিনি কিভাবে বসরায় গেলেন এবং সেখান থেকে আবার অন্যত্র তিনি কেন হিজরত করেছিলেন সেই বিষয়গুলো সম্পর্কে। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের আসনে সমাসীন ছিলেন, ইসলামী সাম্রাজ্যকে তিনি পরিচালনা করছিলেন, হঠাৎই তিনি চতুর্থ বর্ষে তার খিলাফতের তিনি ঘোষণা করেন যে বসরা হবে ইসলামী সেনাবাহিনীর সেনা ছাউনি, সেখানে সেনা ছাউনি নির্মাণ করা হবে এবং তাবলিগ ও তালিমের মার্কাজ হিসাবে সেটাকে প্রতিষ্ঠিত করা হবে। এই ঘোষণা দিয়ে তিনি সাহাবায়ে কেরাম তাবিঈন ওই সকল ব্যক্তিদের নিকট হিদায়াত জারি করেন, তাদেরকে আদেশ জারি করেন যে আপনারা যে যেখানে আছেন সকলে বসরায় আসুন, বসরা এসে সেনা ছাউনি সেটা নির্মাণের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করুন এবং তাবলিগ ও তালিমের যে মার্কাজ প্রতিষ্ঠান এই বিষয়টি নির্মাণ করার জন্য যে ইমারতের প্রয়োজন সেই কাজগুলো করার জন্য আপনারা অগ্রগামী হন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করুন। যখন এই সংবাদ, এই আদেশ হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি করেন, এই কথা হাওয়ার মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। এমনকি মক্কাতুল মুকাররমার যে অঞ্চলগুলো ছিল, যদি আমরা দেখি হিজাজ, নাজ, ইয়ামেন, এই সকল এলাকায় যে সকল সাহাবায়ে কেরাম এবং তাবিঈন ছিলেন তারা দলে দলে বসরার দিকে রওনা হলো। তো তারই মধ্যে একজন অন্যতম এক ব্যক্তি ছিলেন হযরত সাইয়্যিদুনা আমির বিন আব্দুল্লাহ আত-তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনিও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশে সাড়া দিয়ে বসরার উদ্দেশ্যে রওনা হন। যখন এই সকল ব্যক্তিবর্গ বসরায় উপস্থিত হন, আর বসরা তখন ছিল ধন দৌলতে পরিপূর্ণ, সেখানকার মানুষ যারা ছিল তারা স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছিল, এরকম তো বলাও যাবে না তাদের ব্যাপারে যে তারা ধন দৌলত বা সুখে শান্তিতে বসবাসের জন্য বসরায় গিয়েছিলেন। কেননা তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা এটাই ছিল যে খলিফার আদেশে লাভবাহিক বলা এবং ইসলামের উন্নতি করা, ইসলামের তারাক্কি করা। তো অনুরূপ ন্যাক মাকসাদ নিয়ে হযরত সাইয়্যিদুনা আমির বিন আব্দুল্লাহ তামিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেখানে তিনি গিয়েছিলেন। আমরা যদি তার বাকি জীবনটা দেখি তাহলে দেখতে পারবো তিনি আসলে একনিষ্ঠ অন্তরে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য তিনি মূলত বসরায় গিয়েছিলেন। আর তখন বসরার আমির ও গভর্নর ছিলেন হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জলিলুল কদর সাহাবি, যে সাহাবির ব্যাপারে বলা হয় যে কিতাবুল্লাহর ব্যাপারে তার মারেফত, তার জ্ঞান ছিল অত্যধিক। তিনি কিতাবুল্লাহ বা যে কুরআন মাজিদ রয়েছে সেটা জানার ক্ষেত্রে তার যে পারদর্শিতা ছিল, পাণ্ডিত্য ছিল, অন্যান্য ব্যক্তির শেষ তিনি অনেকটা এগিয়ে ছিলেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রেও তিনি অগ্রগামী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হযরত সাইয়েদুনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর এই আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল সাহাবাই কেরাম মুজতাহিদ ছিলেন সেই সকল সাহাবাই কেরামদের একজন ছিলেন। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বাগ্মী ছিলেন, কথার যে শৈলী রয়েছে সেটা তার মধ্যে ছিল, সুন্দরভাবে কথা বলতে পারতেন, গুছিয়ে কথা বলার সেই বিষয়টি তার মধ্যে ছিল। এর পাশাপাশি কোরআন ও হাদিস যে বুঝার যে সক্ষমতা সেটা তো ছিল, যার কারণে তিনি মুস্তাহিদ সাহাবাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। যখন হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ তামিমি রহমাতুল্লাহ তাআলা আলাই বসরায় যান, প্রথমত তিনি এই নিয়তই যান যে হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ জারি করেছেন সেখানে গিয়ে যেন সেনা ছাউনি নির্মাণ করা হয় এবং তাবলিগ ও তালিমের মার্কাজ হিসাবে সেটাকে প্রতিষ্ঠিত করা হয়, এই মাকসাদে সেখানে যান। সেখানে যাওয়ার পর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবিকে যখন তিনি পেয়ে গেলেন তখন তিনি তার সাহচর্যকে নিজের জন্য আবশ্যক করে নিলেন যে কোনো মূল্যে এই ব্যক্তির সংস্পর্শে সর্বদা আমাকে থাকতে হবে। তো এর ফলে হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ তামিমি রহমাতুল্লাহ তাআলা আলাই নিজের এলিমের পরিধিকেও তিনি বাড়িয়ে নিতে সক্ষম হন। যেহেতু তিনি হযরত সাইয়েদুনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ ছিলেন, সুতরাং কোরআন ও হাদিস বুঝাটা তার জন্য অনেকটা সহজ হয়ে যায়। আমরা মুজতাহিদ এবং গায়ের মুজতাহিদ, অর্থাৎ যিনি মুজতাহিদ নয়, উভয়ের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। মুজতাহিদ যিনি রয়েছেন কোরআন ও হাদিস বোঝার ক্ষেত্রে তার একটা পারদর্শিতা অন্যরকম লেভেলের থাকে, তিনি যেভাবে কোরআন হাদিস বুঝতে পারেন গায়ের মুজতাহিদ ওই লেভেলের ওই মাপের বুঝতে পারেন না। উদাহরণস্বরূপ গণিতের ক্লাসের মধ্যে সকল ছাত্র কিন্তু একই রকমভাবে গণিত বুঝতে পারে না, কেমিস্ট্রি বলি বায়োলজি বলি এই যে সাবজেক্টগুলো রয়েছে, যে কোনো সাবজেক্টের কথাই যদি আমরা বলি সকল ছাত্র কিন্তু ক্লাসে পারদর্শী হয় না, সকল ছাত্র কিন্তু একই সমান বুঝে না। তো যারা ভালো বুঝে তারা কিন্তু ফার্স্ট হয়, তারাই সামনে থাকে এবং তাদেরকে সকলে শ্রদ্ধা করে। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম বলি তাবেঈন বলি তাবে তাবেঈন বলি তাদের মধ্যে সকলে কিন্তু মুজতাহিদ ছিলেন না, মুজতাহিদ তারাই ছিলেন যারা কোরআন ও হাদিস বোঝার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন, ভালো বুঝতেন। তো আমির বিন আবদুল্লাহ তামিমি রহমাতুল্লাহ তাআলা আলাই যখন দেখলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মানুষদেরকে দরস দেন, কোরআন ও হাদিস মানুষদেরকে শেখান, তো তিনি নিজের জন্য আবশ্যক করে নিলেন তার সাহচর্য। তো এভাবে তিনি তার থেকে ইলমে দিন অর্জন করা শুরু করেন। আর এরই ভিত্তিতে অসংখ্য হাদিসের বর্ণনায় রাওয়ায়াতের ক্ষেত্রে সনদের ক্ষেত্রে আমরা দেখতে পাই হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণনা করেছেন। আর হাদিস শাস্ত্রের ক্ষেত্রে একটি নিয়ম খুবই চোখে পড়ে আমাদের, সেটি হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে হাদিসের সনদ যত সংক্ষিপ্ত হয়, অর্থাৎ সেখানে যদি মাত্র একজন ব্যক্তি থাকে তাহলে ধরে নিতে হবে সেই হাদিসটা শক্তিশালী। তো হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ তামিমি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি যেহেতু আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তো মাঝখানে যেহেতু শুধুমাত্র তিনি, তো তার থেকে বর্ণিত যে হাদিসগুলো রয়েছে সেগুলোর মর্যাদাও কিন্তু অনেক উপরে, সেগুলোর অকাট্য হওয়া মজবুত হওয়া সেটাও কিন্তু অনেক কাছের হয়ে থাকে। তো এই দিক থেকে হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ তামিমি রহমাতুল্লাহ তাআলা আলাই হাদিসের ক্ষেত্রে, রিজালের ক্ষেত্রে, জারাহা ও তাআদিলের ক্ষেত্রে তার অগ্রগামিতা দেখা যায়, যে তার যে হাদিসগুলো রয়েছে সেগুলোর প্রাধান্য মুহাদ্দিস যারা রয়েছেন তাদের নিকট একটু বেশিই রয়েছে। তো এভাবে বোঝা যায় যে হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের প্রথম যে উস্তাদ যিনি ছিলেন, একদম উপরের লেভেলের যে উস্তাদ যিনি ছিলেন, সর্বাধিক যার থেকে তিনি ইলমে দিন অর্জন করেছিলেন, তিনি হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একনিষ্ঠ সাহাবী হযরত সাইয়েদুনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ফলে তিনি তাবিয়ে বুজুর্গ হয়েছেন এবং তাবিয়ে বুজুর্গর যে ফজিলত আমরা পূর্বে শুনেছি সেটা আমরা মোটামুটি সকলেই জানি। যখন হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাই আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইলমি দিনের খাজানা তিনি সংগ্রহ করেছেন, নিজেকে ইলমি দিনের যে জ্ঞান রয়েছে তার মাধ্যমে পরিপূর্ণ করেছেন, এই ইলমি দিন অর্জন করার পর তিনি নিজের জীবনের যে সময়টা রয়েছে সেটা তিনি তিনটি কাজের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, যে আমার জীবন আমি এই তিনটি কাজের জন্যই ব্যয় করব। সেই তিনটি কাজ কি রয়েছে তিনি বলেন, প্রথমত হচ্ছে যে দূর দূরান্ত থেকে যে সকল মানুষ বসরায় ইলমে দিন অর্জনের জন্য আসে তাদেরকে ইলমে দিন শেখানো। আমরা শুরুতেই শুনছিলাম যে বসরাকে হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলিগ ও তালিমের মার্কাজ হিসাবে তিনি ঘোষণা করেছিলেন। যেহেতু তাবলিগ ও তালিমের মার্কাজ ছিল বসরা, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে কোরআন ও হাদিস শেখার জন্য আসতো, হ্যাঁ, ফিক শেখার জন্য আসতো, আকাইদ শেখার জন্য আসতো। তো তিনি সে সকল ব্যক্তিদেরকে সময় করে কোরআন ও হাদিস শেখাতেন। এমনকি বলা হয় যে হাদিস শাস্ত্রের প্রথম যে মাদ্রাসা রয়েছে সেই প্রথম মাদ্রাসা মূলত এই আমির বিন আবদুল্লাহ তামিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি সময় করে মানুষদেরকে ইলমে হাদিস শেখাতেন, যার ফলে বসরা ইলমে হাদিসের প্রথম মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এটা ছিল তার প্রথম কাজ। তিনি নিজের জীবনকে প্রথম যে কাজের জন্য ওয়াকফ করেছিলেন সেটা হচ্ছে যে সকল মানুষ দূর দূরান্ত থেকে আসছে কোরআন ও হাদিস শেখার জন্য তাদেরকে ইলমে দিন শেখানো। দ্বিতীয় কাজ কী ছিল? দ্বিতীয় কাজ ছিল এই যে ইলিম অর্জন করেছে এই ইলিমকে আমলে পরিণত করা, যা শিখেছি তা আমলে বাস্তবায়ন করা। এটা তিনি নিজের জীবনের জন্য অপরিহার্য করে নিয়েছিলেন। এই কাজের জন্য তিনি নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন। যখন রাত গভীর হতো, মানুষ ঘুমিয়ে থাকতো, নির্জন পরিবেশ হতো, তখন তিনি এই ইলিম মোতাবেক আমল করতেন। রাত দাঁড়িয়ে 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 রবের সন্তুষ্টি অর্জনের তিনি চেষ্টা করতেন। এটা ছিল তার দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ ছিল আল্লাহু আকবার কাবীর। একজন ব্যক্তি মানুষকে শেখাচ্ছেন, নিজে আমল করছেন। তৃতীয় কাজ ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ দীনে ইসলামকে সর্বত্র পৌঁছে দেওয়ার কাজ যেটা রয়েছে তাবলিগের মাধ্যমে, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। তো যখনই কোনো জায়গা থেকে ডাক আসতো যে অমুক জায়গায় যেতে হবে, ইসলামের শত্রুরা ইসলামের প্রতি আক্রমণ করেছে, তখন তিনি সব কিছু ছেড়ে দিয়ে সে ডাকে সাড়া দিয়ে চলে যেতেন, নিজের জীবনকে তোয়াক্কা না করে। তো এই তিনটি কাজের জন্য তিনি নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার কবীর। তাদের জীবন কত সুন্দর ছিল, হ্যাঁ, ইলমে দিন শিখা শেখানো, সেই মোতাবেক আমল করা। এবং ইসলামকে কেউ যদি ক্ষতি করতে চায়, ইসলামের যে বিষয়গুলো রয়েছে, ইসলামের সাম্রাজ্যে কেউ যদি অ্যাটাক করতে চায় সেটাকেও প্রতিহত করা, সবগুলো কাজ যেন তার জীবনের মধ্যে ছিল। আর এই কাজের জন্যই তিনি নিজের জীবনকে কী করে দিয়েছিলেন? ওয়াফ করে দিয়েছিলেন। আর এই জন্যই তো তিনি আজও পর্যন্ত আমাদের মাঝে জীবিত রয়েছেন, মানুষের মুখে মুখে তাদের নামগুলো রয়েছে। কেন রয়েছে? তারা সকল ক্ষেত্রে ইসলামের খেদমত করেছেন। ইসলামের যে আদিল্লাগুলো রয়েছে, কোরআন ও হাদিসগুলো রয়েছে, সেগুলোর খেদমত তারা করে গিয়েছেন, যার ফলে আজও আমরা সেগুলো অনায়াসে অর্জন করতে পারছি। অনুরূপভাবে তারা আমলের এক দৃষ্টান্ত রেখে গিয়েছেন যেন পরবর্তী উম্মা দেখে শিখতে পারে যে রবকে কীভাবে সন্তুষ্ট করতে হয়। সর্বোপরি ইসলামের সুরক্ষার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, যার ফলে আজও পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ রেখেছে। তিনি যে জিহাদে অংশগ্রহণ করতেন, শুধু যে জিহাদে অংশগ্রহণ করতেন আর এভাবেই তিনি বসে থাকতেন বা রাতে ঘুমিয়ে থাকতেন, বিষয়টা এমন নয়। তারই এক প্রতিবেশী তার সাথে জিহাদে অংশগ্রহণ করেছিল। যখন আরামের জন্য সময় দেওয়া হয়, সেই প্রতিবেশী এই ঘটনাটি বর্ণনা করেন, যখন আমাদেরকে আরামের জন্য সময় দেওয়া হয়েছিল, তখন এই আমির বিন আবদুল্লাহ তামিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার ঘোড়াকে একটি লম্বা রশি দিয়ে বেঁধে ছেড়ে দিয়েছিলেন, যেন ঘোড়াটি আশেপাশের যে ঘাস রয়েছে সেটি খেতে পারে এবং হারিয়েও যেন না যায়। এরপর তিনি কী করলেন? নামাজের যে মুসাল্লা রয়েছে, জায়নামাজ রয়েছে, সেটা নিয়ে তিনি একটি ঝোপের দিকে চলে যান, আর সেই ব্যক্তি তার পিছে পিছে সেখানে যান যে তিনি কি করে বিষয়টা আমি দেখব। যখন ঝোপের কাছে যান, সেখানে গিয়ে আমির বিন আবদুল্লাহ তামিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি নামাজে দাঁড়িয়ে যান। নামাজ পড়ছেন তো পড়ছেন, পড়ছেন তো পড়ছেন, আর এদিকে এই ব্যক্তি বলছেন এই বুঝে মনে হচ্ছে তিনি নামাজ শেষ করবেন, এরপর তিনি হয়তো আরাম করবেন। তো এভাবে আমি অপেক্ষা করতে করতে আমি সেখানে ঘুমিয়ে যাই, তার নামাজ কিন্তু শেষ হয়নি। এরপর তিনি নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করলেন, দীর্ঘ দোয়া শুরু করলেন, আর দোয়া করছেন তো করছেন। আর এই দোয়ার মধ্যে তিনি নিজের জন্য কিছুই চাইছিলেন না, তিনি হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দীর্ঘক্ষণ দোয়া করেন। হ্যাঁ, এই যে আমাদের যে ইসলামী সাম্রাজ্য রয়েছে, এই সাম্রাজ্যের উন্নতির জন্য, উৎকর্ষের জন্য, বহির সূত্র থেকে যেন আমাদের এই রাষ্ট্র, এই রাজ্য, এই সাম্রাজ্য, আমাদের যে খিলাফতের যে সাম্রাজ্য রয়েছে, এটা যেন হেফাজত থাকে, এই জন্য তিনি রবের দরবারে বারবার বারবার দোয়া করছিলেন, রবের দরবার দোয়া করছিলেন। এভাবে দোয়া করতে 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 সর্বশেষ তিনি দোয়া করছিলেন এভাবে, হে আল্লাহ, তোমার ইচ্ছা হয়েছে তুমি আমাকে সৃষ্টি করেছ, অতঃপর তুমি এই দুনিয়ার যে পরীক্ষা রয়েছে এর মধ্যে তুমি আমাকে অন্তর্ভুক্ত করে দিয়েছ, এর মধ্যে তুমি আমাকে ঢেলে দিয়েছ, এবং তুমি তোমার বিধান যেগুলো রয়েছে এগুলোর আনুগত্য করা আমার জন্য আবশ্যক করে দিয়েছ। দোয়া করার যে সিস্টেম যেটা রয়েছে, প্রথমত যে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আল্লাহ তাআলাকে বলছেন, এরপর বলছেন যে তুমি যদি তাওফিক না দাও, তুমি যদি আমাকে শক্তি না দাও, তাহলে আমি তোমার যে বিধানগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সক্ষম নই, তুমি আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও, আমি যেন তোমাকে সন্তুষ্টি করতে পারি, তোমার বিধানগুলো আমি মানতে পারি, আর এভাবেই যেন জীবন অতিবাহিত করে শেষ পর্যন্ত আমি বিদায় নিতে পারি। তো এইভাবে তিনি প্রার্থনা করছিলেন। সর্বশেষ তিনি প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট তিনটি প্রার্থনা করেছিলাম, এর মধ্যে তুমি দুটি কবুল করেছ, আরও একটি এখনও বাকি আছে, সেটিও তুমি কবুল করে নাও। তো এইভাবে দোয়া করে তিনি তার মোনাজাত শেষ করলেন। যখন মোনাজাত শেষ করে মুসল্লা নিয়ে উঠে দাঁড়ালেন, তখন দেখলেন যিনি এই ঘটনা বর্ণনা করছেন সেই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে, তিনি চলে যাচ্ছেন, তাকে ডাক দিলেন, তুমি দাঁড়াও। সে দাঁড়ালো, কাছে এলো, তখন তিনি বললেন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিলে? তখন সে ব্যক্তি বলল যে আমার আকাঙ্ক্ষা ছিল আপনি যে রাত জেগে ইবাদত করেন সে বিষয়টি একদিন আমি নিজ চোখে দেখব, এই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম। তখন তাকে বলল যে তুমি যা দেখার তা তো দেখে নিয়েছ, সুতরাং এটি কিন্তু আর কাউকে বলা যাবে না। তখন সে ব্যক্তি বলল যে ঠিক আছে, আমি কাউকে বলবো না, তবে একটি শর্ত আছে আমার। কি শর্ত? যে আপনি যে আল্লাহ তাআলার দরবারে তিনটি দোয়া করেছেন, এর মধ্যে দুটি অলরেডি কবুল হয়েছে আর একটি বাকি আছে, সেই তিনটি দোয়া সম্পর্কে যদি আমাকে বলেন তাহলে আমি আর কাউকে বলবো না। তখন তিনি বলতে চাচ্ছিলেন না, যখন বারবার বলা হলো যে যদি আপনি আমাকে না বলেন তাহলে আপনি যে এভাবে লুকিয়ে লুকিয়ে ইবাদত করেন, ও রবের সাথে যে আপনার এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, হ্যাঁ, আপনি যে রবের একজন নৈকট্যশীল বান্দা, এই বিষয়টি কিন্তু আমি মানুষের মধ্যে ছড়িয়ে দেব। তখন তিনি অপারগ হয়ে ওই ব্যক্তিকে বললেন যে আমি রবের কাছে এই তিনটি বিষয়ে দোয়া করেছি, দুটি কবুল হয়েছে আর একটি এখনও বাকি আছে, সেই তিনটি বিষয় কি? এক নম্বর বিষয় হচ্ছে দুনিয়ার যে অন্যতম ফিতনা নারী, নারী ফিতনা থেকে যেন আল্লাহ পাক আমাকে হিফাজত করেন। হ্যাঁ, নারীর সাথে অবৈধ সম্পর্ক, নারীর প্রতি অনৈতিক যে ভালোবাসা, সেটা থেকে যেন আল্লাহ পাক আমাকে দূরে রাখেন, আমি এটা দোয়া করেছিলাম আর আল্লাহ পাক এই দোয়া কবুলও করেছেন। এখন কোনো নারী যদি আমার সামনে চলে আসে, এক নারীকে দেখা আর কোনো পাথর দেখা উভয়টা আমার কাছে সমান, না কোনো ফিলিংস আমার জন্ম নেয়, না তার প্রতি কোনো আমার আকৃষ্ট তৈরি হয়, এই ধরনের কোনো কিছু আমার অনুভব হয় না, এই দোয়াটি আল্লাহ পাক আমার কবুল করে নিয়েছেন। আচ্ছা, এটা তো ছিল প্রথম। দ্বিতীয় দোয়া কি ছিল আল্লাহ তাআলার নিকট? তো তিনি বললেন যে আল্লাহ তাআলার নিকট আমার দ্বিতীয় যে দোয়া ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত যেন কারো প্রতি আমার কোনো ভয় না জন্মায়, কাউকে যেন আমি ভয় না করি, আর এটিও আল্লাহ পাক কবুল করেছেন। আর জিহাদ ফি সাবিলিল্লাহতে আমি যাচ্ছি, সেখানে আমি কোনো ব্যক্তিকে ভয় করি না, শত্রুপক্ষকে আমি কোনো ভয় করি না, আমার মনের মধ্যে কোনো ভয় জাগে না, কেননা আল্লাহ পাক শুধু আল্লাহ তাআলার যে ভয় সে বিষয়টি আমার অন্তরে দিয়ে দিয়েছেন, আর সকলের ভয় আমার অন্তর থেকে দূর করে দিয়েছেন, এই দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করেছেন। আর তৃতীয় যে দোয়াটি রয়েছে সেটি হচ্ছে আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা যেন আমার চোখ থেকে তন্দ্রা, ঘুম, এই বিষয়গুলো উঠিয়ে নেন, আমি যেন সর্বদা রাতে, হ্যাঁ, দিনে সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। কিন্তু এই দোয়াটি এখনও পর্যন্ত কবুল হচ্ছে না। তখন সে ব্যক্তি বলল যে আপনি আপনার প্রতি দয়া করুন, রহম করুন, আপনি যে ইবাদত করেন এর চেয়ে কম ইবাদত করেও তো মানুষ জান্নাতে চলে যাবে বা জান্নাতে যেতে পারে। তখন তিনি বললেন যে তুমি ঠিক বলেছ, তবে আমি কখনো ইবাদত থেকে গাফিল হতে চাই না, আমি ইবাদত থেকে কখনো দূরে থাকতে চাই না, কেননা যদি কিয়ামতের দিন আমি লাঞ্ছিত হই, তো সেদিন লাঞ্ছিত হলে আর কোনো কাজে আসবে না। এখন যদিও আমি লাঞ্ছিত হই, এখন যদিও আমি কষ্ট করি, তাহলে এই কষ্টে কাজে আসবে, হ্যাঁ, এই কষ্ট আমাকে ফায়দা দিবে, কিন্তু কিয়ামতের দিন আমি লাঞ্ছিত, কষ্ট পাকড়া হলে সেখানে আর কোনো উপায় থাকবে না, তো এখানে যা করার আমি করে নিই। এইভাবে তাকে জবাব দিলেন। এরপর তারা কি হলেন? পৃথক হয়ে গেলেন। তো এইভাবে আমরা জানছি যে তিনি কত বড় ইবাদত গুজার ছিলেন। তিনি জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার ক্ষেত্রে তার প্রয়াস, তার চেষ্টা কেমন ছিল। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে প্রকৃতপক্ষে কিয়ামতের দিন যদি আমরা গ্রেফতার হয়ে যাই, সেদিন যদি আমরা লাঞ্ছিত হই, সেদিন কিন্তু কিচ্ছু করার থাকবে না আমাদের, আমাদের হাতে কিছুই করার থাকবে না। সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে, এই দুনিয়ায় থেকে আমাদেরকে করতে হবে। কেননা বলা হয়েছে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। তো এই দুনিয়ায় থেকে আমাদেরকে শস্য সঞ্চয় করতে হবে, চলার পথে আমাদেরকে নিয়ে যেতে হবে, আখিরাতের যে সরঞ্জাম আছে সেগুলো সংগ্রহ করতে হবে, অন্যথায় সেখানে চলার মতো আমাদের কোনো কিছুই থাকবে না, আমরা দুর্ভোগের মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের যে পথে রয়েছে সেটা সঞ্চয় করার তৌফিক দান করুন। আমির বিন আবদুল্লাহ তামিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন জিহাদে অংশগ্রহণ করতেন, তার সাথে যে সকল ব্যক্তি থাকবে তাদের জন্য তিনি তিনটা শর্ত দিতেন, যারা এই তিনটা শর্ত মেনে নিবে তারাই আমার সাথে জিহাদে অংশগ্রহণ করতে পারবে, তারাই আমার সাথে সফর করতে পারবে। সেই তিনটি শর্ত কি? প্রথম শর্ত হলো আমি সকলের খিদমত করব, কেউ এতে বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার কাবীর। এত বড় একজন আলিমে দিন, এত বড় একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তি, তিনি তার সাথীদেরকে শর্ত দিচ্ছেন যে আমরা যে রাস্তা দিয়ে যাব বা জিহাদে যাব, জিহাদ ফি সাবিলিল্লাহ করব, তো এই সফরের মধ্যে আমি সকলের খিদমত করব আর এতে কেউ বাধাও দিতে পারবে না। আল্লাহু আকবার। দ্বিতীয় শর্ত হচ্ছে এই জিহাদের মধ্যে যত অক্ত নামাজ আমরা আদায় করব, এই নামাজগুলোর আজান আমি দিব, অন্য কেউ দিতে পারবে না, আর এতে কেউ ইসরারও করতে পারবে না, আমি এটা দিব। কারণ আজান দেওয়ার সওয়াব যে কি রয়েছে আমরা শুনে থাকি মাদানী চ্যানেলের মধ্যে, যে আজান দেওয়ার কি কি ফজিলত রয়েছে। তো তিনি সেটা হাতছাড়া করতে চাচ্ছিলেন না এই জিহাদের মধ্যেও, তো তিনি তাই শর্ত দিচ্ছেন আজান কিন্তু আমিই দিব, যদি মানো তাহলে আমার সাথে আসো। তৃতীয় শর্ত হচ্ছে এখান থেকে যারা সফর করবে জিহাদে যাবে তাদের সকলের খরচ আমি বহন করব আর এতে কেউ আপত্তি করতে পারবে না। যারা এই তিনটি শর্ত মেনে নেবেন তারা আমার সাথে আসতে পারেন, অন্যথায় আপনারা অন্য কারো সাথে সফর করুন। আল্লাহু আকবার কাবীরা। এই শর্তগুলো কিন্তু অপর ব্যক্তির জন্য লাভবান। আমরা যদি আমাদের দিক থেকে দেখি বা দুনিয়াবী দিক থেকে দেখি, আমরা তো যাব যে অমুক জায়গায় সফর হচ্ছে ইসলামী সফর, চেষ্টা করব যে এরকম যে আরাম আয়েশে গিয়ে যেন সব কিছু করে আসতে পারে। কিন্তু এই সকল বুজুর্গানের দিনের জীবনই তো দেখুন তারা কি করছেন, শর্ত দিয়ে নিচ্ছেন খেদমত যা করার আমি দিব, এ সফরের মধ্যে আজান আমি দিব এবং আপনাদের খরচ আমি বহন করব। শর্তগুলো যদি আপনাদের বুঝে আসে তাহলে আমার সাথে সফর করুন, অন্যথায় আপনার অন্য কারোর সাথে সফর করুন। তিনি এইভাবে শর্ত দিয়ে তারপর তার সাথে লোকদের নিতেন এবং তাদের খেদমতও তিনি করতেন, তাদের খরচও তিনি বহন করতেন এবং নামাজের সময় আজানও তিনি দিতেন। আল্লাহু আকবার কবীর। দুনিয়ার প্রতি তার যে বিমুখতা ছিল, তিনি যে জাহিদ ছিলেন সেটা কত বড় মাপের জাহিদ তিনি ছিলেন। কাদেসিয়ার যুদ্ধ যখন সংঘটিত হয়, আজ সাইদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে দুটি বড় যুদ্ধ সংঘটিত হয়, একটি হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ আর একটা হচ্ছে এই কাদেসিয়ার যুদ্ধ। পারস্য বাহিনীর সাথে মুসলমান বাহিনী যে যুদ্ধে লিপ্ত হয়, যে পারস্য বাহিনীর সর্বমোট সৈন্য সংখ্যা ছিল 1,20,000 আর মুসলিম বাহিনীর তখন সৈন্য সংখ্যা ছিল মাত্র 30-36 বা 40,000 এর মধ্যেই ছিল। তো এক অসম যুদ্ধ ছিল, সেই যুদ্ধে মুসলমান বাহিনী বিজয়ী হয়, যুদ্ধে জয়লাভ করে। যখন গনিমতের মাল একে একে সবাই এই যুদ্ধের যে অফিসার ছিল তার কাছে জমা করছিলেন, সবাই নিয়ে আসছিলেন আর অসংখ্য যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে আসছিল, তো আমির বিন আবদুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনিও একটি অনেক পুরাতন ভারী সিন্ধুক নিয়ে আসছিলেন কাঁধে করে। সিন্ধুকের ভারে তিনি নুয়ে যাচ্ছিলেন, যখন অফিসারের কাছে নিয়ে আসলেন সেখানে সেটা উন্মুক্ত করা হলো, সেটার মধ্যে সোনা রূপা হীরা মুক্তা অসংখ্য দামি দামি স্বর্ণ অলঙ্কার ছিল, দামি দামি কি ছিল পাথর ছিল, মণিমুক্তা ছিল। তো যখন কুলে অফিসারের কাছে দেওয়া হলো তখন অফিসার বিস্ময়ে তাকে প্রশ্ন করলেন যে আপনি কে? এখান থেকে চাইলে দুই একটা জিনিস নিলেই ব্যক্তি বড়লোক হয়ে যেতে পারতো, তিনি এসে অফিসারের সামনে সেটা খুললেন। যখন অফিসার বিস্ময়ে বললেন, আপনি কে? তখন তিনি বললেন, আমার পরিচয় জেনে আপনি কি করবেন? তখন অফিসার আরও একটি বাজানোর জন্য, বাজিয়ে দেখার জন্য বললেন, আপনি যদি এখান থেকে দু একটা নিয়ে থাকেন সেটা কিভাবে জানবো? তখন তিনি আল্লাহ আকবার, কি চমৎকার জবাব দিয়েছিলেন, যে যদি এখানে মুসলমানদের হক না থাকতো তাহলে আমি এটা ওইখানে ফেলে রাখতাম, এবং কি এই যে আমরা বিজয় লাভ করেছি এখান থেকে আমি তিল পরিমাণও কিছু সংগ্রহ করতাম না, দুনিয়ার প্রতি আমার কোনো ভালোবাসাই নেই। যখন তিনি এ কথা বলে ফিরে চলে গেলেন, তখন মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি আসলে কে? তখন মানুষরা বলতে লাগলো, আপনি কি এই ব্যক্তিকে চিনেন না? তিনি হচ্ছেন জাহিদুল বসরা, অর্থাৎ বসরার জাহিদ, বসরার মুত্তাকি ব্যক্তি, হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি অল্প বয়সে এই লকব তিনি পেয়েছেন, এই উপাধি তিনি পেয়েছেন, যে তিনি হচ্ছেন দুনিয়া বিমুখ একজন ব্যক্তি, দুনিয়ার প্রতি যার কোনো ভালোবাসা নেই, যার দুনিয়ার প্রতি সামান্য আকৃষ্টতা নেই, তিনি হচ্ছেন ওই ব্যক্তি। তখন অফিসারও বুঝে যান যে এই ব্যক্তি প্রকৃতপক্ষে যা করছেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, মুসলিম উম্মার জন্য, এবং মুসলিম যে সাম্রাজ্য রয়েছে সেটার উৎকর্ষতার জন্য। যখন তিনি বসরায় বসবাস করেন, একদিন হঠাৎ এক পুলিশ, এক জিম্মি ব্যক্তি, যে মুসলিম রাষ্ট্রের ট্যাক্স দিয়ে বসবাস করে সে হচ্ছে জিম্মি, তো এক জিম্মি ব্যক্তিকে পুলিশ টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে, আর সেই জিম্মি ব্যক্তি বারবার আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়ে মানুষদের সাহায্য চাচ্ছিল, যে আমাকে বাঁচান, এই পুলিশ আমাকে অনর্থক অন্যায়ভাবে ধরে নিয়ে যাচ্ছে, কেউ তাকে সাহায্য করছিল না। তো আমর বিন আবদুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তির সাহায্যে এগিয়ে আসলেন এবং পুলিশের সামনে এসে দাঁড়ালেন, যে তাকে কেন নিয়ে যাচ্ছ? তখন তিনি বললেন যে আমাদের অফিসার বলেছে আমি যেন এই শহর থেকে কোনো একজন জিম্মি ব্যক্তিকে নিয়ে যাই, তিনি তার ঘরের কাজ করাবেন, যে বিষয়গুলো রয়েছে আসবাবপত্র এগুলোকে তিনি গুছাবেন, এজন্য আমি এই ব্যক্তিকেই ধরে নিয়ে যাচ্ছি। তখন ওই জিম্মি ব্যক্তিকে বললেন যে তুমি কি এই বছরে ট্যাক্স দিয়েছ, জিম্মি যে কর রয়েছে সেটা কি পরিশোধ করেছ? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, যে আমি এই বছরে সম্পূর্ণ কর দিয়ে দিয়েছি, ট্যাক্স দিয়ে দিয়েছি। তখন আবারও ওই জিম্মিকে প্রশ্ন করলেন, এই যে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাচ্ছে এতে কি তুমি সন্তুষ্ট? তখন তিনি বললেন যে আমি সন্তুষ্ট নয়, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই পুলিশের হাত থেকে ওই জিম্মি ব্যক্তিকে তিনি ছাড়িয়ে নিয়ে নেন এবং তিনি বললেন যে তুমি চলে যাও। ওই পুলিশের তো ওই সাহস ছিল না যে আমির বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে তাকে ছিনিয়ে নেবে, কেননা আমির বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় মাপের আলিমে দিন ছিলেন এবং তাকে সকলেই শ্রদ্ধা করে, এখানে বলার মতো সাহস ছিল না। তখন এই পুলিশ ফিরে গিয়ে অফিসারকে নালিশ করে যে এরকম এরকম ব্যক্তি, সে তাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে, সে হচ্ছে আমাদের বা যে দেশদ্রোহী, সে খলিফার অমান্য করে, সে হাকিমের বিরুদ্ধে, সে বিবাহ করে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ রয়েছে তার উপর তার কোনো আনুগত্য নেই, সে হালাল যে প্রাণীগুলো রয়েছে সেগুলো ভক্ষণ করে না, এভাবে বানিয়ে বানিয়ে অনেকগুলো কথা বলে একটি মামলা দায়ের করে এ আমির বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে। তখন এই মামলা গিয়ে পৌঁছায় তৎকালীন যুগের যে খলিফা হযরত সাইয়েদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বসরায় এমন একজন ব্যক্তি আছেন যিনি নিজেকে জাহিদ দাবি করেন, মুত্তাকি দাবি করেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছে, হালাল বস্তু সে আহার করে না এবং সে যে হাকিম রয়েছে তার কথাও সে মান্য করে না, এইভাবে সেই নালিশ গিয়ে তার কাছে পৌঁছায়। যখন আমির বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইকে ডাকা হয় যে আপনি বিবাহ কেন করছেন না, তখন তিনি সেটার ব্যাখ্যা দেন যে আমি বিবাহ মূলত এই কারণে করছি না। দ্বিতীয়ত তিনি বলা হয় যে তাহলে আপনি হালাল পশু কেন খাচ্ছেন না, তিনি বলেন হালাল পশু খাই না, এর মানে এই নয় যে আমি হালাল পশুকে হারাম মনে করি, বরং যখন আমার সামর্থ্য হয় তখন আমি কি করি, এই হালাল গোশত আমি খাই। প্রশ্ন করা হয়েছে পনির আপনি কেন খান না, তো তখন তিনিও আপত্তি এটা করেন যে আমি যেখানে বসবাস করি সেখানে অনেক অমুসলিম ব্যক্তি রয়েছে এবং তারা পনির তৈরি করে, তো আমি জানি না তারা কী ধরনের পশুর চর্বি দিয়ে এই পনির তৈরি করে, হালাল পশু না হারাম পশু, জবাই করার পূর্বে তৈরি করে না জবাই করার পরে তৈরি করে, এই থেকে বাঁচার জন্য আমি পনির আহার করি না, এর মানে এই নয় যে আমি হালালকে হারাম মনে করছি। তো এভাবে তিনি ব্যাখ্যা প্রদান করে তিনি বুঝাতে সক্ষম হন যে তিনি সঠিক পথে আছেন। এরপর সেই অফিসার তার বিরুদ্ধেই লেগে যান, নানানভাবে তাকে হয়রানি করতে থাকেন এবং সেখানকার যে পুলিশ অফিসার যারা ছিল তারা তার বিরুদ্ধে লেগে যায়। অতঃপর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন যে তাকে সেখানকার কিছু অসৎ মানুষ শান্তিতে থাকতে দিবে না, অতপর তার প্রতি চিঠি লিখে বলেন যে আপনি অমুক শহরে চলে যান, সেখানে গিয়ে আপনি বসবাস করুন, এতে আপনার জন্য কি রয়েছে, কল্যাণ রয়েছে। এরপর তিনি সেখানে চলে যান এবং তার যে বাকি জীবন রয়েছে সেখানে তিনি অতিবাহিত করেন। আর এই জীবন অতিবাহিত করার জন্য যে তিনি যেহেতু বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই জন্য তাকে বার্ষিক 2000 সরকারি ভাতা প্রদান করা হতো। কিন্তু তার যে দান করার যে উপমা তিনি রেখে গিয়েছেন, এই ভাতা যেদিন তিনি পেতেন সাথে সাথে সেটা মানুষকে সৎকা করে প্রদান করে সন্ধ্যায় তিনি খালি হাতে শূন্য হাতে নিজের ঘরে ফিরে যেতেন। এভাবেই তিনি তার জীবনটাকে কি করেছেন, অতিবাহিত করেছেন। সর্বোপরি তিনি কত বড় মাপের একজন আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেন। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। হযরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ পাকের কত বড় নৈকট্যশীল বান্দা ছিলেন এই ঘটনার মধ্যে আমরা বুঝতে পারি। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, দেখে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন। তখন জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের জন্য আমির বিন আবদুল্লাহ তামিমি দোয়া করছেন। এর দ্বারা বোঝাচ্ছে যে তার দোয়াই তোমাদের জন্য যথেষ্ট, আমার দোয়া করার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর। তো এভাবেই তিনি তার জীবন অতিবাহিত করেছেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দোয়াই তোমাদের জন্য যথেষ্ট। তিনি যেভাবে জীবন অতিবাহিত করেছেন, ত্যাগ, তিতিক্ষা, দান, সাদকা, ইলমে দিন অর্জন এবং বিশেষত ইসলামী রাষ্ট্রের জন্য নিজের জীবনকে ত্যাগ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, এই শিক্ষাগুলো আমরা তার জীবন থেকে পাই। আমরাও যেন আমাদের জীবনকে তাদের মতো চালাতে পারি, সেইভাবে আমরা চলতে পারি, তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলার নিকট এই দোয়া করি। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।